বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 16 জুন, 2 আষাঢ় এবং ফার্সি 26 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আইএইএকে ইরানের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যাপারে বিরোধীদের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলোও জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে কঠোর ভাষায় সতর্ক করলে ইরান, পরিস্থিতি আরও খোলাটে না করার আহ্বান। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বাংলাদেশে আবারও গণতন্ত্র উদ্ধারের কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে বহুমুখী প্রশ্ন। এবং ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে বিহার রাজ্য উত্তাল, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, বিদেশি শক্তির উপস্থিতি এবং তাদের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য অঞ্চলে বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে না, বরং তাদের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেছেন, শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোই সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে পারে। তিনি বলেন, ভূ রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উচ্চ সক্ষমতা রয়েছে, যা আঞ্চলিক শান্তি এবং কল্যাণ জোরদার করার জন্য খ্রিস্ত ক্ষেত্র প্রস্তুত করছে। এই সহযোগিতা ভারত মহাসাগরের উপকূল থেকে পারস্য উপসাগর হয়ে কৃষ্ণ সাগর এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর্মেনিয়ার জাতীয় সংসদের স্পিকার অ্যালেন সিমোনিয়ানের সঙ্গে গতকাল রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। আঞ্চলিক সমস্ত দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সমর্থন দেওয়াই হচ্ছে ইরানের নীতিগত অবস্থান। ইব্রাহিম রাইসি বলেন, কোনো দেশ যদি আঞ্চলিক শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার জন্য কোনো পরিকল্পনা বা ভূমিকা গ্রহণ করে, তাহলে তার প্রতি সমর্থন দেয় ইরান। এটি তার নীতিগত অবস্থান। রাজনৈতিক বিবৃতি দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এখনই আবার শুরু করার জন্য রাফেল গ্রোসি ইরানের প্রতি আহ্বান জানানোর পর কামালবান্দি এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি IAEA-র মহাসচিব রাফেল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিচ্ছি। কামালবান্দি আরও বলেন, যদি IAEA-র দৃষ্টিতে কোনো কারিগরি সমস্যা থাকে তাহলে সংস্থাটির গঠন কাঠামোর আওতায় সুনির্দিষ্ট চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা IAEA-র মহাপরিচালকের কাজ নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি জানিয়েছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরায়েলের উপর গোপনে হামলা চালিয়েছে, যা ইসরায়েলের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে, কিন্তু দেশ তা কখনো বিস্তারিত প্রকাশ করেনি। ইরানের তসনিম বার্তা সংস্থাকে জেনারেল আলী জাফারি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কর্তৃপক্ষ ভালো করে জানে ইরান তাদের জন্য কি বিপর্যয় সৃষ্টি করেছে। এ ধরনের আঘাত ইসরায়েলের জন্য এখনও অব্যাহত রয়েছে। এই সমস্ত আঘাতের মাধ্যমে ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থ বিপর্যস্ত করে তুলেছে, এমনকি ইসরায়েলের ভেতরেও এমন আঘাত হয়েছে। ইরানের অভ্যন্তরে সম্প্রতি কিছু হত্যাকাণ্ডের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তারা দায় দায়িত্ব গ্রহণের ইঙ্গিতমূলক বিবৃতি দেওয়ার পর মেজর জেনারেল জাফারি এসব তথ্য জানালেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে সমস্ত গুপ্ত হত্যা চালিয়েছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কোনো অংশেই কম জবাব দেয়নি, কিন্তু ইরান সেগুলো প্রকাশ করবে না, গোপন রাখবে। সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রদূতকে নিজের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েল গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে বিমানবন্দরটির দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে, ওই হামলার ব্যাপারে তেল আবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে, তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার দুই নাগরিক রাশিয়ার সেনাদের হাতে ধরা পড়েছে। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর ওয়াশিংটন বলছে, বিষয়টি আমেরিকা পর্যবেক্ষণ করছে এবং গণমাধ্যমের খবর যদি সত্যি প্রমাণ হয় তাহলে এই দুই নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার সরকার তার সবই করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট গ্রাইমস এই কথা বলেন। ব্রিটিশ পত্রিকা ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, সাবেক মার্কিন সেনা আলেকজান্ডার ড্রিউক এবং অ্যান্ড্রি হিউন গত সপ্তাহে রুশ সেনাদের হাতে ধরা পড়েছেন এবং তাদেরকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরে আটক রাখা হয়েছে। ব্রিটিশ পত্রিকাটি বলেছে, ইউক্রেন সংঘর্ষ শুরুর পর এই প্রথম মার্কিন কোনো যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর হাতে ধরা পড়ল এবং বিষয়টি কূটনৈতিকভাবে খুবই স্পর্শকাতর। সাবেক পেন্টাগন মুখপাত্র জন কির্বি বলেন, ওয়াশিংটন এই দুই ব্যক্তির আটকের কথা নিশ্চিত করছে না, আবার অস্বীকারও করছে না, তবে তিনি বলেছেন, আটকের ঘটনা নিশ্চিত হতে পারলে তাদেরকে মুক্ত করার জন্য ওয়াশিংটন সব ধরনের প্রচেষ্টা চালাবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। এক মাসের মাথায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
এক মাসের মাথায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় আবারও বন্যা দেখা দিয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে আরেক দফা বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে দুটো উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নগরের 7টি ওয়ার্ডে বাসাবাড়িতে পানি ঢুকেছে। আজ সকালে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরবা, কুশিয়ারা ও শাড়ি নদীর 5টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফলে বিভিন্ন হাওড়ে বাড়ছে পানির উচ্চতা। পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে গত রাত থেকে বাড়ছে সিলেটের সব নদ নদীর পানি। এছাড়া গত 24 ঘন্টায় সিলেটে 115 এবং কানাইঘাটে 45 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওদিকে সুনামগঞ্জের 6 উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিচ্ছে। এতে জেলার সুনামগঞ্জ সদর, সাতক, দোয়ারাবাজার, তাহিরপুর বিশ্বম্বরপুর ও শাল্লার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। আজ বৃহস্পতিবার সকাল 9টায় সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। দুদিন ধরে সুনামগঞ্জের পৌর শহরে বেশ কিছু এলাকায় পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়েছে। দোকানপাটে পানি ঢুকে যাওয়ায় কেনাবেচা করতে সমস্যা হচ্ছে। শহরের অনেক বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবার গত 13 মের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রথম দফা বন্যা দেখা দেয়। প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষজন বিপাকে পড়েছে। তাছাড়া বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। বন্যা দেখা দেওয়ায় বিদ্যালয়গুলোতে বন্যার্থীর আশ্রয় দেওয়ায় পাঠদানও বন্ধ রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার নির্বাচন আপনারা নিজেরাই দেখেছেন কি হয়েছে। আমরা বহু আগে থেকেই বলেছি কি হবে, এজন্য আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না। এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানেই হচ্ছে তাদের বৈধতা দেওয়া। আমি মনে করি আমাদের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা সহ সব কিছু যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার 16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভাটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজন করে। ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে জেডিইউ বিজেপি শাসিত বিহার রাজ্য উত্তাল হয়েছে। ওই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে জেডিইউ বিজেপি শাসিত বিহার রাজ্য উত্তাল হয়ে উঠেছে। ওই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিহার থেকে শুরু হওয়া ওই আন্দোলনের ঢেউ উত্তরপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ সহ 7টি রাজ্যে পৌঁছেছে। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আজ বৃহস্পতিবার বক্সার, নওয়াদা, ছাপড়া, বেগুসরাই, আরা, মুঙ্গের, জাহানাবাদের মতো এলাকায় প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছে। রেলের পাশাপাশি অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর নিক্ষেপ, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। রেল লাইনের উপরে জ্বালানো হয়েছে আগুন, এমনকি ছাপড়ায় ট্রেনেও আগুন ধরানো হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। লাঠি ও কাঁদানে গ্যাসে কয়েকজন বিক্ষোভকারীর আহত হওয়ার ঘটনাও ঘটেছে আরা এবং জাহানাবাদে। ওই ইস্যুতে গতকাল বুধবার বিহারের গয়া, পাটনা, মুজাফফরপুর সহ নানা জায়গায় চাকরি প্রার্থী যুবকরা রেললাইন অবরোধ করেন। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন,
অত্যন্ত বিপজ্জনক বিষয়। প্রথম কথা হচ্ছে এই বিজেপি সরকারের হাতে দেশ বিপন্ন, অর্থনীতি বিপন্ন, অর্থনীতি বিপর্যস্ত এবং তার প্রতিফলন এখন প্রতিরক্ষা তো দেখা যাচ্ছে। এটা কি চুক্তিতে সেনা? এটা হতে পারে কখনো? তার মধ্যে আবার আরএসএস লোক ঢোকাচ্ছে। এ তো সম্পূর্ণভাবে দেশের নিরাপত্তা প্রতিরক্ষার সঙ্গে আপোষ, নিজেদের দলীয় রাজনীতি করতে গিয়ে এবং আর্থিক ব্যর্থতায়, আর্থিক চাপে সেনাবাহিনীকে দুর্বল করা হচ্ছে,
বলছিলেন কুণাল ঘোষ। হরিয়ানার রোহতকে ওই প্রকল্পের প্রতিবাদে এক ছাত্র আত্মহত্যা করেছে। এখানে পালোয়ালে উত্তেজিত যুবকরা পুলিশের 3টি গাড়ি পুড়িয়ে দিয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার সাথে সংঘর্ষে প্রতিদিন কতজন ইউক্রেনের সেনা হতাহত হচ্ছে সে সম্পর্কে তথ্য প্রকাশ করেছে কিয়েভ। গণমাধ্যম অ্যাক্সিয়স গতকাল বিকেলে এই হিসাব তুলে ধরে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে প্রতিদিন ইউক্রেনের 1,000 সেনা মারা যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে কিয়েভের পক্ষে সংলাপে নেতৃত্ব দানকারী আরখামিয়া নামে এক কর্মকর্তা ওয়াশিংটন ডিসিতে জার্মানির মার্শাল ফান্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে এই তথ্য জানান। আরখামিয়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, রাশিয়ার দোনবাস অঞ্চলে অভিযান জোরদার করার প্রেক্ষাপটে ইউক্রেনের সেনা হতাহতের ঘটনা বেড়ে গেছে। গত একজন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, প্রতিদিন তার দেশ 60 থেকে 100 সেনা হারাচ্ছে। কেশ প্রণালী হয়ে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী সেতু ধ্বংসের হুমকি দিয়েছে ইউক্রেন। এই সেতুটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় সেতু। ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল দিমিত্রি মারচেঙ্কো গতকাল ইউক্রেনের রাষ্ট্র পরিচালিত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই সেতু ধ্বংসের হুমকি দেন। তিনি বলেন, পশ্চিমা বিশ্ব থেকে প্রয়োজনীয় অস্ত্র পাওয়ার সাথে সাথেই সেই সেতু ধ্বংস করবে ইউক্রেনের সামরিক বাহিনী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রধান রাফায়েল গ্রোসির পক্ষপাতমূলক অবস্থান এবং ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে তাঁর ধারাবাহিক সন্দেহজনক বৈঠকের ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র সঙ্গে কখনোই তার দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল না এবং এখনও নেই। তিনি জোর দিয়ে বলেন, IAEA-র সঙ্গে ইরানের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইরান NPT চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবে। মোহাম্মদ ইসলামি আরও বলেন, ইরান সবসময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ম মেনে কাজ করেছে এবং এই সংস্থার সাথে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। ইরান এবং IAEA-র মধ্যে সম্পর্কের বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধানের স্পষ্ট অবস্থান IAEA-র সাম্প্রতিক ঘটনাগুলি, বিশেষ করে এই সংস্থার নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব পাশের কারণে বোঝা যায়। ভিয়েনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা এবং ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয়ে কার্যত এখন অস্পষ্ট। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফায়েল গ্রোসির দেয়া এক প্রতিবেদনের সূত্র ধরে IAEA-র নির্বাহী বোর্ডে আমেরিকাসহ 4 পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে। তেহরান বলছে, IAEA-র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রস্তাব পাশ করা হয়েছে। এদিকে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 6 জাতীয় গোষ্ঠীর 2 সদস্য রাশিয়া এবং চীন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে, যার মাধ্যমে IAEA-তে ইরানের জন্য গুরুত্বপূর্ণ সমর্থকের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের চাপে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা এই প্রস্তাব IAEA-র সঙ্গে ইরানের সার্বিক সহযোগিতাকে উপেক্ষা করা হয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি তার দেশের ব্যাপারে IAEA-র প্রধান রাফায়েল গ্রোসির পক্ষপাতমূলক অবস্থান এবং ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে তার ধারাবাহিক সন্দেহজনক বৈঠকের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এটা সত্য যে IAEA-র মহাপরিচালক এই সংস্থার সাম্প্রতিক নির্বাহী বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশের আগে অধিকৃত ফিলিস্তিন এলাকা সফর করেছিলেন এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। অবশ্যই এই বৈঠকটি IAEA-তে নিজের অবস্থানের সমন্বয় এবং ইসরায়েলের ইরান বিরোধী নীতি চাপিয়ে দেওয়ার লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তবে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, আমার হিসাবে 980 ভোটে এগিয়েছিলাম, শেষ মুহূর্তে ফল পাল্টে দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘদিন পরে আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন, সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থীরা বলছে স্বচ্ছ নির্বাচন হয়েছে, পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর উপরে নজরদারি বেশি করেছে। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর গতকাল বুধবার রাত 9:30 তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমিল্লার 6 আসনের সংসদ সদস্য আকমা বাহউদ্দিন বলেছেন, নির্বাচনের ফলাফল কে মানল আর কে মানল না তাতে কিছু যায় আসে না, ফল যা হয়েছে সেটিই সঠিক। এর আগে বুধবার রাত 9:30 দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহিদুর নবী চৌধুরী জেলা শিল্পকলা একাডেমিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন 50,310 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন 49,967 ভোট। এদিন নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে মনিরুল হক সাক্কু বলেছেন, আমার হিসাবে 980 ভোটে এগিয়েছিলাম, শেষ মুহূর্তে ফল পাল্টে দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করে আমাকে হারানো হয়েছে, ভোট পুনরায় গণনার জন্য আমি আদালতে রিট করব, আইনি ব্যবস্থা নেব। কুমিল্লা নির্বাচন প্রসঙ্গে একজন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ বলেছেন, নির্বাচনে যেসব অভিযোগ উঠেছে তা দূর করা গেলে নতুন নির্বাচন কমিশনের জন্য এবারের নির্বাচন আরো বেশি কৃতিত্বের হতে পারত।
সর্বোপরি নির্বাচন সুন্দর হয়েছে, মানুষ সুন্দরভাবে ভোট দিতে পেরেছে এবং একটা রেজাল্ট হয়েছে, এটা নতুন নির্বাচন কমিশনের একটা বড় নির্বাচনের জন্য একটা ভালো নির্বাচন বলবো। রিটার্নিং অফিসার যদি দেরি না করতেন সাথে সাথে রেজাল্টটা দিতে, তাহলে এই যে সুন্দর একটা নির্বাচনে যে সামান্য কিছু দুষ্টুটি কথা বলা হয়েছিল সেটার থেকে রেহাই পাবো।
এর আগে গতকাল বুধবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন সহ 5 পৌরসভা ও 167 ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে এবারে শুনিনি, তবে ক্ষেত্রবিশেষে একজন দুজন ভোটার বলেছেন তাদের অসুবিধা হচ্ছিল। ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম এ ভোট ভালোভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বা ইভিএম পদ্ধতিতে ভোট ভালোভাবেই হয়েছে বলে দাবি করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। প্রত্যেক সপ্তাহের মতো আজও প্রথমেই থাকবে একটি রূপকথার গল্প, এরপর থাকবে দুটি কবিতা ও একটি গান। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই শিশু সাহিত্যিক বি এম বরকতুল্লার লেখা রাজার উপদেষ্টা গল্পটি শোনা যাক।
একবার এক রাজার উপদেষ্টাগণ রাজাকে পরামর্শ দিয়ে বললেন, মহারাজা, রাজ্যে হু হু করে লোক সংখ্যা বাড়ছে, লোকজন ফসলি জমিতে বাড়ি ঘর বানাচ্ছে, এভাবে চলতে থাকলে রাজ্যে খাদ্য সংকট সহ নানা সমস্যা দেখা দেবে। ফসলি জমিতে বাড়িঘর বানানো নিষিদ্ধ করে একটি আইন জারি করে দিলে কেমন হয় রাজামশাই?
রাজা বললেন, বিকল্প ব্যবস্থা না করে ফসলি জমিতে বাড়িঘর বানানো নিষিদ্ধ করলে রাজ্যে অসন্তোষ দেখা দেবে, প্রজারা না খোশ হবে, এমন একটা বুদ্ধি বের করো যাতে সমস্যার সমাধান হবে, আবার রাজ্যে সৃষ্টি হবে না কোনো অসন্তোষ। তোমরা প্রত্যেকে একটি করে প্রস্তাব দেবে, তিন দিনের মধ্যে উত্তম সমাধান না দিতে পারলে গর্দান যাবে তোমাদের।
উপদেষ্টাগণ পড়ে গেলেন ভীষণ চিন্তায়। তারা মুখ চাওয়াচাওয়ি করে বেরিয়ে গেলেন রাজদরবার থেকে। চিন্তা করতে করতে চলে গেল দুই দিন, অথচ কোনো সমাধান বের করতে পারলেন না। সময় যতই কমে আসছে উপদেষ্টাগণ ততই ছটফট করতে লাগলেন।
রাজার সমস্যার সমাধান বের না করতে পারলেও তারা নিজেদের রক্ষা করার জন্য একটা বুদ্ধি বের করে ফেললেন। তা হল, ব্যর্থ উপদেষ্টা হয়ে রাজার সামনে গিয়ে গর্দান দেওয়া যাবে না, প্রয়োজন হলে যে যেদিকে পারবে পালিয়ে যাবে।
রাজার বেঁধে দেয়া সময়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে একটা উপায় বাতলাতে হবে। উপদেষ্টাগণ কোনো উপায় বের করতে না পেরে একরকম পালাবার আয়োজন করছেন। এমন সময় জল খাবার নিয়ে ঘরে এলো এক দাসী।
সে উপদেষ্টাদের দুরবস্থা দেখে বলল, মা, আমি আপনাদের সমস্যার কথা জানি, আবার এর সমাধানও জানি।
কি বলতে চাস? খুলে বল, আমাদের জীবন মরণ সমস্যা এখন, খুলে বল।
আমার কথাটা শুনলে আপনাদের কাউকে আর পালাতে হবে না, মরতেও হবে না, বরং আপনারা রাজার অনুগ্রহ পাবেন।
আরে বল বল, তাড়াতাড়ি বল, সময় নেই আমাদের হাতে।
এ রাজ্যে পতিত অবস্থায় পড়ে আছে অসংখ্য ডোবা নালা, অসংখ্য বাড়িঘর তৈরি করা যায় এই ডোবা নালাগুলো ভরাট করে। এতে প্রজাদের সমস্যার যেমন সমাধান হবে, তেমনি প্রজাদের মধ্যে কোনো অসন্তোষ থাকবে না।
দাসের প্রস্তাব শুনে উপদেষ্টাগণ আনন্দে লাফালাফি করতে লাগলেন। পালানোর পরিবর্তে দাসের প্রস্তাবটা নিজেদের প্রস্তাব বানিয়ে বুক ফুলিয়ে রাজদরবারে গিয়ে হাজির হলেন।
রাজা বললেন, বলো কি সমাধান নিয়ে এলে তোমরা?
প্রস্তাব তো মোটে একটা, আগে যে বলতে পারবে জয় হবে তারই। উপদেষ্টাদের মধ্যে তাই রীতিমতো প্রতিযোগিতাই শুরু হয়ে গেল।
একজন বললেন, আমি আগে বলি, এটা আমার বুদ্ধিতে নেওয়া প্রস্তাব।
আরেকজন খিচ মেরে বললেন, আরে রাখ তো তুই, কে বলেছে এটা তোমার নেওয়া প্রস্তাব? এটা তো আমার প্রস্তাব, এই তোমরা সরে যাও সরে যাও, বলতে দাও আমাকে।
আরেকজন বললেন, আমি দাসীকে প্রস্তাব করার অনুমতি দিয়েছিলাম, এটা আমার আমার।
একথা শুনেই পেছন থেকে দুজন তার মুখ চেপে ধরলেন, হায় হায় হায়, কি বলে, হ্যাঁ এই পাদিটা তো আমাদের শুলে চড়াবে দেখছি। হ্যাচকা টানে সবার পেছনে নিয়ে যাওয়া হলো তাকে।
আবার সব উপদেষ্টা রাজাকে বুদ্ধি বাতলানোর প্রতিযোগিতায় নেমে পড়লেন, কার কথা কে শুনে। একজন রাজার দিকে এক কদমে এগিয়ে গিয়ে মুখ বাড়িয়ে প্রস্তাবটা বলার চেষ্টা করতেই আরেক উপদেষ্টা পেছন থেকে উড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়েন, এই চুপ চুপ চুপ, মিথ্যাবাদী কোথাকার, চুপ।
আরেকজন
পাশ থেকে বলে ওঠেন, মহারাজের অনুগ্রহ পাওয়ার অধিকার আমারই বেশি, আমার প্রস্তাব আমাকে বলতে দাও তোমরা।
কেউ থামে না, কেউ দমে না, শুরু হয়ে গেল হাতাহাতি। রাজা উপদেষ্টাদের কাণ্ড দেখে বিরক্ত হয়ে কোতোয়ালকে আদেশ করলেন, প্রত্যেককে বন্দি করে আলাদা আলাদা কুঠুরিতে নিয়ে রাখা হোক।
যেমন কথা তেমন কাজ, ক্লান্ত শ্রান্ত উপদেষ্টাগণ আলাদা আলাদা কুঠুরিতে বন্দি হলেন। রাজা গেলেন প্রথম কুঠুরির সামনে, বললেন, তোমার প্রস্তাবটা বলো।
প্রথমেই প্রস্তাব শোনানোর সুযোগ পেয়ে উপদেষ্টা নিজেকে ভাগ্যবান মনে করলেন। এই সুযোগে প্রস্তাব গ্রহণে তার কি ভূমিকা ছিল তা পেশ করার লোভও সামলাতে পারলেন না তিনি। বললেন, এই সামান্য সমস্যার সমাধানের জন্য আমাদের বিস্তর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তবে এত সময় আদৌ প্রয়োজন ছিল না রাজামশাই। আপনি নির্দেশ দেওয়ার পর রাজদরবার থেকে বের হয়ে যাওয়ার সময় এই কঠিন সমস্যার একটা সহজ সমাধান বের করে ফেলেছিলাম আমি। সমাধানের কথা আপনাকে সঙ্গে সঙ্গে জানাতে চেয়েছিলাম, কিন্তু অন্যরা আমাকে বলতে দিল না। তাদের কথা সমস্যার সমাধানের জন্য আরও তো 3 দিন সময় আছে।
রাজা খুব বিরক্ত হয়ে ধমকে সুরে বললেন, আরে প্রস্তাবটা কি তাই বলো তুমি।
উপদেষ্টা আবেগ ভরে বলতে লাগলেন, মহারাজ, প্রস্তাব শোনার পূর্বে পূর্বের কাহিনী শোনা জরুরি। আমার প্রস্তাবটা এতটাই জুৎসই ও মঙ্গলজনক, এটা অন্য উপদেষ্টাদেরও পছন্দ হয়ে যায়। তারা আমার প্রস্তাব ছিনিয়ে নিয়ে যায়, যার প্রস্তাব আকারে আপনার বরাবরে পেশ করার সুযোগ নানা কুটকৌশল শুরু করে দেয়। আমার প্রস্তাবটা আমার কাছে ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
রাজা খুব বিরক্ত হয়ে তার কথা শোনার আগ্রহ হারিয়ে ফেললেন, চলে গেলেন পরের কুঠুরিতে। এ কুঠুরির উপদেষ্টাও মূল প্রস্তাবের চেয়ে অন্যদের তুলনায় তার ভূমিকা যে বেশি সে কথা বলতে শুরু করলেন। রাজা চলে গেলেন পরের কুঠুরিতে। এভাবে রাজা 11 উপদেষ্টার কুঠুরে পার হলেন, কিন্তু কারো কাছেই মূল প্রস্তাবটি শুনতে পারলেন না।
শেষের কুঠুরিতে যে উপদেষ্টা বসেছিলেন তিনি আবার একটু মিনমিনিয়ে ধরনের। রাজাকে দেখেই তিনি হাউ মাউ করে কেঁদে ফেললেন। রাজা ধমক দিয়ে বললেন, এত কান্না কিসের? অন্য উপদেষ্টার মূল প্রস্তাব না দিয়ে উল্টো নিজেদের নানান ভূমিকার কথা বলতে ব্যস্ত, আর তুমি কি কান্না জুড়ে দিলে? প্রস্তাবটা কি বলো তো আমাকে।
উপদেষ্টা হতাশার সুরে বলল, মহারাজ, তারা তাদের ভূমিকার কথা আপনাকে বলে ফেলেছে মহারাজ, আর আপনিও তো তা শুনে ফেলেছেন, তাহলে আমার কথাটুকু শুনুন। আমার বুদ্ধিতেই এই দাসী এত মূল্যবান পরামর্শটা দিয়েছে, আর কারো কথাই নয়। এখন এ ব্যাপারে কার কতটুকু ভূমিকা আর কৃতিত্ব, এই তা আপনার বিচার মহারাজ।
রাজা রাগে গজ গজ করতে করতে চলে গেলেন দরবারে। তার নির্দেশে সকল উপদেষ্টাকে কুঠুরি থেকে বের করে নিয়ে আসা হল। ডাকা হল সকল দাসীকে। রাজা বললেন, আমার উপদেষ্টাদের উপদেশ দিয়েছে কে?
দাসীরা ভয়ে মুখ খুলছে না, সবাই মাথা নত করে দাঁড়িয়ে রইল। এক দাসী সভয়ে বলল,
মহারাজ, আমরা হলাম দাসী, সারাদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকি, তবে মাঝে মধ্যে ওই কালো দাসীকে দেখতাম উপদেষ্টাদের উপদেশ দিতে।
রাজা কালো দাসীর দিকে তাকিয়ে বললেন, সত্যি করে বল, তুমি কি তাদের পরামর্শ দিয়েছ?
কালো দাসীর প্রাণ যায় যায়, সে বার কয়েক ঢোকিলে কোনো মতে বলল,
যে আমার কাজ নয় মহারাজ, আমি শুধু উপদেষ্টাদের জীবন বাঁচানোর জন্য পরামর্শ দিয়েছিলাম মহারাজ।
রাজা অবাক হয়ে বললেন, জীবন বাঁচানোর জন্য মানে?
দাসী ভয়ে ভয়ে বলল,
মহারাজ, আপনি উপদেষ্টাদের কাছে সমস্যা সমাধানের জন্য যে পরামর্শ চেয়েছিলেন তা ছিল তাদের জ্ঞানের অতীত, তারা সমস্যার কোনো সমাধানই করতে পারছিল না। তখন তারা চিন্তা করছিল পালিয়ে দেশান্তরী হবে, সেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তাদের বিপদ দেখে আমি একটা প্রস্তাব দিয়েছি মাত্র মহারাজ।
রাজা দাসীকে বললেন, কি ছিল তোমার সেই প্রস্তাব, নির্ভয়ে বলো।
দাসী তার প্রস্তাব পেশ করল। প্রস্তাবটি শুনে সত্যি সত্যি রাজা মহা খুশি হয়ে গেলেন। বিলম্ব না করে রাজা কালো দাসীকে উপদেষ্টা পদে আর বারো উপদেষ্টাকে রাজবাড়ির দাস পদে নিয়োগের আদেশ জারি করে দিলেন।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে একটি কবিতা। আবৃত্তি করেছে ঢাকার বন্ধু উম্মে তাসমিয়া তুবা।
আবৃত্তি করছি কবি আহসান হাবিবের স্বদেশ কবিতাটি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে, বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি, করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে, আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, কে তুমি ভাই প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন। এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ, বাড়ি বাগান পাখ পাখালি সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই। ধন্যবাদ।
তোমার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে? এবার কবিতা নিয়ে আসছে রংপুরের বন্ধু সানিয়া জাহান সারা।
আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত পাখির মতো কবিতাটি। আম্মু বলেন পর রিসুনা, আব্বু বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বুকুর ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ধন্যবাদ।
বন্ধুরা, পরপর দুটি কবিতা শুনলে, এবারে রয়েছে একটি গান, এক কুল আমার মা তার দুই কুল আমি। শিরোনামের গানটি গেয়েছে শিশুশিল্পী আবদুল্লাহ বিন মোবারক। গানের কথা লিখেছেন সারোয়ার মাহবুব আর সুর করেছেন আরফিন সাইদ।
মা সবচেয়ে দামি, এক গোলাম আর মা তার দুই গোলামি, আমাদেরই ভালোবাসা সবচেয়ে দামি।
ছোট্ট বন্ধু আবদুল্লাহ বিন মোবারকের কণ্ঠে চমৎকার গানটি শুনলে আশা করি তোমাদের ভালো লেগেছে।
আর তোমরা যারা রংধনু আসরে অংশ নিতে চাও তারা তোমাদের ফোন নাম্বার জানিয়ে আমাদের কাছে ইমেল করো, আমরাই ফোন করে তোমাদের সঙ্গে কথা বলবো, শুনবো তোমাদের কণ্ঠে গান, কবিতা, সুরা সহ তোমরা যা যা শোনাতে চাও।
তো বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১৬ জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কুমিল্লা সিটি নির্বাচন, আমাকে হারানো হয়েছে সাক্কু মানবজমিন। ফল ঘোষণায় দেরির কারণ বৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাট, মারামারি বললেন রিটার্নিং অফিসার সমকাল। প্রথম আলো লিখেছে, কুমিল্লা সিটি নির্বাচনে যে কারণে হারলেন মনিরুল। দুই মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া, যুগান্তর। দক্ষিণাঞ্চলের জনগণকে উন্নত জীবন উপহার দিতে চাই বললেন প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। বাংলাদেশ প্রতিদিন, ঢাকায় জমি বা ফ্ল্যাট আছে সবাই কালো টাকার মালিক। ভারতের শিরোনাম, বাড়ি ভাঙতে হলে মানতে হবে আইন, বুলডোজার ইস্যুতে যোগী সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের, সংবাদ প্রতিদিন। অস্থায়ী ভিত্তিতে সেনা নিয়োগ, অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে উত্তাল বিহার, ভাঙচুর ট্রেন আজকাল। কমিশনের সদস্য চাকরি দিয়েছেন বোনকেও, ফলের জন্য তৈরি হন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা এরই মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। ফলাফল গত রাতে যখন প্রকাশ করা হয় তখন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু তিনি এই ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে আমাকে হারানো হয়েছে, আওয়ামী লীগের প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং করে জেতানো হয়েছে। তার এই অভিযোগের কতগুলো ভিত্তি আসলে রিটার্নিং কর্মকর্তাই দিয়েছেন। রিটার্নিং অফিসার শাহিদুল নবী চৌধুরী স্বাভাবিকভাবে ফলাফল ঘোষণা করে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে হঠাৎ করে এক ঘন্টার বেশি সময় তিনি ফলাফল ঘোষণা বন্ধ রাখেন। তিনি দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলেছেন। সাংবাদিকরা আজকে জিজ্ঞেস করেছেন যে তিনি কার সাথে কথা বলছিলেন। তিনি জানিয়েছেন যে ডিসি, তারপরে এসপি এবং নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন। বাস্তবতা হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন, তার দায়িত্ব ছিল স্বাভাবিকভাবে ফলাফল ঘোষণা করে দেওয়া। পরিস্থিতি যতটাই উত্তপ্ত হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। রিটার্নিং অফিসারের দায়িত্ব ছিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা। এই ধরনের বিলম্ব করার কারণে তার বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ করে দিয়েছেন তিনি এবং নির্বাচনকে বিতর্কিত করে ফেলেছেন।
জনাব সিরাজুল ইসলাম, যুদ্ধবিরতির মধ্যেই 24 ঘন্টার ব্যবধানে সৌদি জোট ইয়েমেনের 2টি তেল ট্যাঙ্কার আটকে দিয়েছে, তাদেরকে হুদাইদা বন্দরে ফিরতে দেয়নি, তাহলে এই যুদ্ধবিরতির কি অর্থ থাকতে পারে?
জি, সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে এবং আমরা আশা করি যে এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন বন্ধ হবে, ইয়েমেন আবার শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যেতে পারবে। কিন্তু আমরা মাঝে মাঝেই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে দেখছি এবং সেই লঙ্ঘনগুলো প্রধানত সৌদি আরব এবং তার মিত্রদের পক্ষ থেকেই হচ্ছে। আপনি যে কথা বললেন যে 24 ঘন্টার ব্যবধানে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে 2টি জাহাজ আটক করেছে, তেলবাহী জাহাজ, এই যে ইয়েমেনের বন্দরে ভিড়তে দিল না, এর মধ্য দিয়ে যুদ্ধবিরতি একেবারে মারাত্মকভাবে লঙ্ঘন হলো। আমরা জানি যে 2015 সাল থেকে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে যে আগ্রাসন চালাচ্ছে তার কারণে ইয়েমেনে যে সমস্ত সংকট সৃষ্টি হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় সংকট হচ্ছে জ্বালানির সংকট, খাদ্য সংকট। এখন অপরিহার্য হয়ে পড়েছে জ্বালানি সংকটের সমাধান করা, কিন্তু জাতিসংঘের অনুমতি নিয়ে ইয়েমেনিরা সেই সংকট মেটানোর চেষ্টা করলেও সৌদি আরব এবং তার মিত্ররা বাধা দিচ্ছে। এটি আমি মনে করি অবশ্যই নিন্দারযোগ্য এবং এটি অন্যায়। সৌদি আরবের কাছ থেকে আসলে আমরা মুসলিম বিশ্বের সাধারণ মানুষ এই রকম আচরণ কখনো কোনো সময় প্রত্যাশা করি না, কারণ সৌদি আরব হচ্ছে নবীজির জন্মভূমি এবং সেখানকার মানুষ, সেখানকার শাসক গোষ্ঠী, তাদের আচার আচরণ হওয়ার কথা ছিল অন্যরকম। অথচ আমরা দেখছি পাশ্চাত্যে যে সমস্ত দেশ বা ইহুদি বা ইসরায়েল যে ধরনের আচরণ করে, ঠিক যুদ্ধের ক্ষেত্রে সৌদি আরব ইয়েমেনের জনগণের সাথে সেই ধরনের আচরণ করছে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী একটি দেশ সৌদি আরব হওয়ার পরেও তার আচরণ কিন্তু সেই রকম না, এগুলো অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। যুদ্ধের অবসান হোক, আগ্রাসনের অবসান হোক, এই আগ্রাসন, এই যুদ্ধ কেউ দেখতে চায় না। সৌদি আরবকে আগ্রাসী ভূমিকায় আমরা মুসলিম বিশ্বের কেউ দেখতে চাই না।
তো জনাব শেজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। 3 দিনের মধ্যে শীর্ষ আদালতের কাছে জবাবদিহি করতে হবে যোগী সরকারকে। জামিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে আজ শুনানি হয় আদালতে। আদালতের তরফে আরও বলা হয়েছে সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না, আগামী সপ্তাহে ফের শুনানি হবে এ মামলায়। সংবাদ প্রতিদিন এবং আজকাল সহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল বিহার, পুলিশকে লক্ষ্য করে পাথর, পাল্টা কাঁদানে গ্যাস, আজকাল সংবাদ প্রতিদিন গণশক্তি। বিস্তারিত খবরে বলা হয়েছে মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের পরিকল্পনা অগ্নিপথ এর কথা ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিলেন সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখা বহু মানুষ। সেই অসন্তোষ থেকেই তীব্র বিক্ষোভ শুরু হল বিহারে। রেল ও সড়কপথ অবরোধ করল বিক্ষোভকারীরা, ট্রেন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে স্লোগানও দেন তারা। জানা গেছে গত দুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বিহার। একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস চালাচ্ছে পুলিশ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে কঠোর ভাষায় সতর্ক করল ইরান, পরিস্থিতি আরও খোলাটে না করার আহ্বান। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বাংলাদেশে আবারও গণতন্ত্র উদ্ধারের কথা বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বহুমুখী প্রশ্ন। এবং ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে বিহার রাজ্য উত্তাল, বিভিন্ন এলাকায় বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। শ্রোতা বন্ধুরা, এবার সবশেষ কয়েকটি খবর। বুয়েন্স আয়ার্সে আটক ভেনিজুয়েলার বিমানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কোনো সদস্য ছিলেন না, এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আনিবাল ফার্নান্দেস। তিনি বলেছেন যাত্রীদের নামের একজনের নামের সঙ্গে আইআরজিসির একজন সদস্যের নামের মিল রয়েছে, এর চেয়ে বেশি কিছু নয়। আর্জেন্টিনা বলেছে ভেনিজুয়েলা যে বিমানটি আটক করা হয়েছে তা কার্গো বিমান, এতে 19 জন ক্রু ছিলেন, তাদের কেউই আইআরজিসির সদস্য নন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফিজ। Thank you.